সাউথ এশিয়া, এই বাংলা ট্রান্সলেশন করলে দাঁড়াচ্ছে যে দক্ষিণ এশিয়াতে ইসলামীয় এটাকে কি চরমপন্থা, ইসলামীয় চরমপন্থা দক্ষিণ এশিয়া। তো ইসলামিক এক্সট্রিমিজম ইন সাউথ এশিয়া এসেন্সিয়ালি ফোকাসিং অন দি রোল বিং প্লেড বাই ইসলামিক এলিমেন্ট ইন সাউথ এশিয়া, পার্টিকুলারলি দ্যাট লিড টু এক্সট্রিমিস্ট টেন্ডেন্সিজ এন্ড থ্রেট। এখন এই ইসলামিক এক্সট্রিমিজম ইন সাউথ এশিয়া আলোচনা শুরুতেই বলে রাখা প্রয়োজন যে এটা হচ্ছে একটা ধর্মীয় মৌলবাদ বা ধর্মীয় চরমপন্থা। পৃথিবীতে এরকম অনেক ধর্মীয় চরমপন্থার নিদর্শন আমরা দেখেছি বা দেখে আসছি বহু সময় ধরে। সুতরাং ইসলামীয় চরমপন্থাটাই যে একমাত্র চরমপন্থা তা কিন্তু নয়, অনেক রিলিজিয়াস এক্সট্রিমিস্ট এলিমেন্ট রয়েছে পৃথিবীতে, কিন্তু তাদের সঙ্গে ইসলামিক এক্সট্রিমিজমের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। So there exists a fundamental difference between Islamic extremism and other religious extremism across the globe that exists. What is the difference? Islamic extremism is the bhakti, it is into global, vishwajura. অন্যদিকে অন্যান্য যে সমস্ত রিলিজিয়াস এলিমেন্ট গুলো রয়েছে বা ফোর্সেস গুলো রয়েছে সেগুলো ব্যক্তিটা কিন্তু বিশ্বজোড়া নয়, কিন্তু বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের রিলিজিয়াস এক্সট্রিমিজম রয়েছে। তো এটাই বোধহয় একটা বড় কারণ যে সিলেবাসে এরকম একটা টপিক রাখা হয়েছে যে ইসলামিক এক্সট্রিমিজম ইন সাউথ এশিয়া। সুতরাং এটা শুধু দক্ষিণ এশিয়ার মধ্যেই সীমিত বা সীমাবদ্ধ করলে একেবারে ভুল হবে। ইসলামিক এক্সট্রিমিজমটা বিশ্বব্যাপী এর প্রতিপত্তি রয়েছে এবং প্রভাব বিস্তৃত হয়েছে, সেটা আমরা খবরে কাগজের মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে, মিডিয়ায়, খবর টেলিভিশন চ্যানেলে যখন খবর শুনি সেখানেও জানতে পারি। তো ইসলামিক এক্সট্রিমিজম ইজ ওয়ান অফ দি ডিফারেন্ট কাইন্ড অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম, অ্যান্ড ইসলামিক এক্সট্রিমিজম ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ইন দি সেন্স দ্যাট it is spread all across the globe. It is not confined to some pockets like South Asia alone. Rather, it is spread all across all parts of the globe. We find Islamic extremism. This is point number one. Later, we'll take the second point. This year, point I would say is that specifically Islamic extremism রয়েছে বা চলে আসছে এটা বহু সময় ধরে, শতাব্দী পর শতাব্দী ধরে চলে আসছে। এবং ইসলামিক এক্সট্রিমিজমের প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে বলতে হয় যে পৃথিবীতে প্রায় জনসংখ্যার, আমার কাছে এক্সাক্ট ফিগারটা নেই, জনসংখ্যার প্রায় 50% হচ্ছে ইসলাম। সুতরাং মুসলিম পপুলেশন কনসিস্ট অফ অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 50% অফ দি টোটাল গ্লোবাল পপুলেশন। Perhaps that is one of the reasons that why Islamic extremism is spread all across. Next, the point under Islamic extremism is the question of South Asia, the Islamic extremism is the issue that one should say that it is the same thing as the world. If you have a question, you have to ask yourself, what is the অতীতের দিকে তাকাতে হবে, সেটা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সময়, বিশেষ করে 1930-এর দশক এবং 1940-এর দশক। তো উই নিড টু লুক ব্যাক টু স্টাডি টু আন্ডারস্ট্যান্ড দি আইডিয়া দি কনসেপ্ট অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন সাউথ এশিয়া, পার্টিকুলারলি দ্য রুটস গো ব্যাক টু 1930s and 1940s ডিউরিং ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট, পার্টিকুলারলি লেড বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা সবাই জানি যে মোহাম্মদ আলী জিনার নেতৃত্বে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে থেকে একটা বিভাজন হয়েছিল এবং মোহাম্মদ আলী জিনার নেতৃত্বে মুসলিম লীগ তৈরি হয়েছিল। সুতরাং এই রিলিজিয়ান কনফ্লিক্ট বা রিলিজিয়াস কনফ্লিক্টের বিষয়টা 1930s and 1940s দশক থেকেই কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে বা জোরদার হচ্ছে। সেটা প্রথমত দেশমাতৃকে কেন্দ্র করে হয়েছিল, তারপরে আমরা সবাই জানি 1947 সালের পরে যে বিষয়টাকে কেন্দ্র করে সমস্যা বা জটিলতাটা গভীর থেকে গভীরতর হলো বা গভীরতম হলো, সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা। তো problem of religious conflict that started in 1930s and 40s, and in the post 1947, this religious conflict aggravated and became multiplied, particularly when we look at the developments that started taking place in Kashmir in the post 1947 period. So Kashmir is one of the hotspots, we can say, as far as extremist tendency or religious extremism is concerned. Kashmir হচ্ছে একটা পয়েন্ট দক্ষিণ এশিয়াতে যাকে কেন্দ্র করে অনেক জটিলতা রাজনৈতিক দিক থেকে আছে, সামাজিক দিক থেকে আছে, অর্থনৈতিক দিক থেকে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে ধর্মীয় সমস্যাটা সবচেয়ে বেশি গভীর, সবচেয়ে জটিল, এবং যার জন্য উগ্রপন্থার প্রভাব এবং প্রসার দক্ষিণ এশিয়াতে ঘটতে দেখছি, এই বিশেষ করে কাশ্মীরকে কেন্দ্র করে। কারণ এর ব্যাকগ্রাউন্ড তো সবাই আমাদের জানা আছে, আমি শুধু মনে করিয়ে দিতে চাইছি যে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান এই দুটো রাষ্ট্রের মধ্যে প্রায় দীর্ঘ 7 দশক সময় ধরে একটা সমস্যা চলে আসছিল যে কাশ্মীর তার অন্তর্ভুক্ত অংশ হবে। কারণ ভারত তার যে দাবি বা লেজিটিমেসিতে ক্লেম যে সেখানে বলছে যে কাশ্মীর হচ্ছে অবিভক্ত কাশ্মীর হচ্ছে ভারতের অংশ, অন্যদিকে পাকিস্তান দাবি করে আসছে যে কাশ্মীরকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হোক অথবা কাশ্মীর পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হোক, এই ধরনের বিভিন্ন দাবি বিভিন্ন মহলকে লিখে আসছে। আমাদের সেটা আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক এক্সট্রিমিজম ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াতে কিভাবে ইসলামিক চরমপন্থার প্রভাব হচ্ছে, প্রসারিত হচ্ছে। 90 দশক পর্যন্ত মোটামুটি ভাবে তোমার ইসলামিক এক্সট্রিমিজম কিন্তু দক্ষিণ এশিয়াতে নিয়ন্ত্রণে ছিল, খুব বেশি সমস্যা বা জটিলতা আমরা দেখতে পাইনি। যতটা সমস্যা ছিল সেটা কাশ্মীরকে কেন্দ্র করেই এবং কাশ্মীরের মধ্যে বা তার পাশাপাশি অঞ্চলের মধ্যে এই ইসলামিক এক্সট্রিমিজম উগ্রপন্থার প্রসার এবং প্রভাব ঘটতে আমরা দেখেছি। মূলত পৃথিবীতে এবং দক্ষিণ এশিয়াতে 9/11 বলে যে প্রবলেম, 9/11 বলে যে ঘটনা, সেটাতে সেটার পরবর্তী সময়ে পৃথিবীতে ইসলামিক এক্সট্রিমিজমের একটা নতুন ডাইমেনশন শুরু হলো। সো পোস্ট 9/11 ডেভেলপমেন্ট উইটনেস এ নিউ ডাইমেনশন, এ এন্টায়ারলি এ নিউ সিনারিও ইন ইন রেসপেক্ট অফ দি রাইজ অ্যান্ড গ্রোথ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন সাউথ এশিয়া। 9/11 এর ঘটনাটা আশা করি আমাকে ব্যাখ্যা করতে হবে না, ক্লাসে তোমরা জানো, ক্লাসে বিভিন্ন সময়ে আলোচনা প্রসঙ্গে এই বিষয়টা উঠে এসেছে যে পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে ইসলামিক জঙ্গি হানা ঘটেছিল 9/11 এর ফলে, যেখানে টুইন টাওয়ারের ধ্বংস হয়ে যাচ্ছে, এবং তার পরবর্তী সময়তে আমরা লক্ষ্য করছি যে যত সময় অতিবাহিত হচ্ছে তত ইসলামিক জঙ্গি সংগঠন গুলো শুধু দক্ষিণ এশিয়া নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, মধ্যপ্রাচ্যে এবং আফ্রিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে বা পাশ্চাত্যের বিভিন্ন রাষ্ট্রে সেগুলো ক্রমশ তাদের প্রভাব প্রতিবেশী বিস্তার করে আসছে। তো অ্যাক্রস দি গ্লোব ইসলামিক এক্সট্রিমিস্ট এলিমেন্টস, দে আর স্প্রেডিং দে আর বেসেস, they are spreading their influences, particularly in the post-9/11 phase or post-9/11 period. এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়াতেও এই 9/11 ঘটনার পরে, এই 9/11 ঘটনাটা কবে হয়েছিল আমার যতদিন মনে পড়ছে এটা 2001, 9/11 ডেভেলপমেন্টের পরবর্তী সময়তে দক্ষিণ এশিয়াতে ইসলামিক চরমপন্থার একটা ক্রমশ প্রসার ঘটছে, যেটা আগেই আমরা বললাম। মূলত দক্ষিণ এশিয়াতে ইসলামিক চরমপন্থার যে কেন্দ্র সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান ইজ দি সেন্টার ইন রেসপেক্ট অফ ইসলামিক এক্সট্রিমিজম, অল ইসলামিক অ্যাক্টিভিটিস পার্টিকুলারলি উইথ রিগার্ড টু টেরোরিজম, উইথ রিগার্ড টু এক্সট্রিমিজম অরিজিনেট অ্যান্ড স্প্রেড ফ্রম পাকিস্তান, সাউথ এশিয়া অ্যাক্রস দি গ্লোব। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে দক্ষিণ এশিয়াতে ইসলামী চরমপন্থার একটা প্রভাব এবং প্রসার সময় ধরে আমরা ঘটে আসছি দেখছি। তো অ্যাজ ফার অ্যাজ পাকিস্তানি সয়েল ইজ কনসার্ন, ইট ইজ বিং ইউজ বাই ইসলামিক এলিমেন্ট টাইম অ্যান্ড অ্যাগেন ফর ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম টু স্প্রেড অ্যাক্রস দেয়ার মেসেজ, টু স্প্রেড অ্যাক্রস দেয়ার ভিউজ অ্যান্ড টু স্প্রেড অ্যাক্রস ইনস্টেবিলিটি and many other things. এবং দক্ষিণ এশিয়াতে বিশেষ করে পাকিস্তানে ইসলামিক এক্সট্রিমিজমের প্রসার কেন ঘটল সেটারও সংক্ষেপে একটু আলোচনা করে রাখা প্রয়োজন, কারণ এটা নিশ্চয়ই ছাত্রছাত্রী হিসাবে তোমরা এই প্রশ্নটা তোমাদের মধ্যে জাগবে যে দক্ষিণ এশিয়াতে তো একাধিক রাষ্ট্র রয়েছে, তার মধ্যে কেন পাকিস্তানি ইসলামিক এক্সট্রিমিজমের একটা স্বর্গরাজ্য বলে আমরা চিহ্নিত করছি বা পরিচিত হয়েছি সারা পৃথিবীতে দক্ষিণ এশিয়ার সুবিধা। হোয়ার দি পার্টিনেন্ট কোয়েশ্চেন দ্যাট রাইজেস ইজ ওয়াই পাকিস্তান হ্যাজ ইমার্জড অ্যাজ ওয়ান অফ দি সেন্টার অফ অ্যাক্টিভিটিস উইথ রিগার্ড টু ইসলামিক এক্সট্রিমিজম। দ্য রিজন বিইং দ্যাট পার্টিকুলারলি 1947 আই কেয়ার আফটার ইউ নিড টু লুক ব্যাক in order to understand that why the Islamic extremist activities have been so large, so huge, widespread from Pakistan and across Asia and the globe. পাকিস্তানে মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে যে অবিভক্ত ভারত যখন ছিল তখন ভারতের একটা অভিন্ন শাসন ব্যবস্থা ছিল। ভারত যখন বিভক্ত হচ্ছে 1947 এ তার পরবর্তী সময়তে দুটো রাষ্ট্রের দুটো ভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তো ইন দি পোস্ট 1947 পিরিয়ড টু ডিফারেন্ট কাইন্ডস অফ পলিটিক্যাল সিস্টেমস ইমার্জ ইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। অলদো ডিউরিং আনডিভাইডেড পিরিয়ড দেয়ার ওয়াজ ইউনিফর্ম কাইন্ড অফ পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। এই যে দুটো রাষ্ট্রের দুটো ভিন্ন ব্যবস্থাটা কি, যে পাকিস্তানও কিন্তু শুরু থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু দেখা গেল যে পাকিস্তানে গণতন্ত্রের ভিতটা খুব দুর্বল, খুব নড়বড়। দি ফাউন্ডেশন দি ফান্ডামেন্টালস অফ ডেমোক্রেসি ইন পাকিস্তান ইজ ভেরি ফ্রাজাইল অ্যান্ড ভেরি ওয়িক অ্যান্ড দেয়ার লাইজ দি পয়েন্ট। এবং সেখান থেকেই সম্ভবত বিশেষজ্ঞরা মনে করছেন যে সেটাই হচ্ছে একটা বড় কারণ যে ইসলামিক এক্সট্রিমিজমের এখানে প্রসার করতে শুরু করছে, একটা উর্বর মাটি হিসেবে পাকিস্তান তৈরি হচ্ছে। যদি গণতন্ত্র বা গণতন্ত্রের ভিতটা পাকিস্তানে খুব শক্তিশালী হতো, ভারতের মতন হতো বা আস্তে আস্তে অন্য দেশের মতন হতো, তাহলে দেখা যেত যে হয়তো পাকিস্তানে এই ইসলামিক এক্সট্রিমিজমের প্রসার এতটা ব্যাপকভাবে ঘটতো না। বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে পাকিস্তানে কিছু সময়ের জন্য গণতন্ত্রের সরকার ক্ষমতায় এসেছে, আবার পাশাপাশি সামরিক শাসন প্রতিষ্ঠিত হচ্ছে গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে উত্থাপ করে। তো টাইম অ্যান্ড এগেইন উই হ্যাভ উইটনেস দ্যাট ইন পাকিস্তান ডেমোক্রেটিক গভর্নমেন্ট হ্যাজ কাম টু পাওয়ার বাট ইট ডিড নট কমপ্লিট দি এন্টায়ার টেনিওর বিকজ মিলিটারি রুলার দে হ্যাভ টেকেন ওভার। So time and again, this has happened, that either there is democratic government in power or military rulers are ruling the country. And most of the time, most of the period from 1947 to 2020, we find that Pakistan remains under military rule. So this is another important point, that's why religious extremism like Islamic extremism in Pakistan has been so strong. সামরিক শাসন পাকিস্তানে প্রতিষ্ঠিত হওয়ার ফলে সামরিক শাসকদের সবসময় একটা উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে যে কোনো ভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে থাকা, ক্ষমতায় টিকে থাকা। ওয়ান অফ দি ইম্পর্টেন্ট অবজেক্টিভ অফ দি মিলিটারি রুলার্স হ্যাভ বিন টু রিমেইন ইন পাওয়ার অ্যাট এনি কস্ট বাই অ্যাডপ্টিং অর বাই ফলোয়িং এনি নিড and for a longer period of time. এবং এখানে এই যে বিষয় যে সামরিক শাসন প্রতিষ্ঠিত হলে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে, ক্ষমতা থেকে সরতে চাইছে না, এখানেই তার সমস্যা তৈরি হচ্ছে যে তারা ইসলামকে কাজে লাগায়। ইসলাম অ্যাজ এ রিলিজিয়ান ইজ বিং ইউজ বাই ইন্ডিভিজুয়াল রুলার্স টু রিমেইন ইন পাওয়ার ফর এ লংগার পিরিয়ড অফ টাইম। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সামরিক শাসন পাকিস্তানে যে প্রতিষ্ঠিত হচ্ছে সেই সামরিক শাসন তো অবৈধ শাসন, কিন্তু সেই অবৈধ শাসন ব্যবস্থাকে একটা বৈধ শাসনের তকমা দেওয়া, বৈধ শাসনের মোড়কে রাখা, সেটার জন্য ইসলামকে বারে বারে পাকিস্তান ব্যবহার করে এসেছে এবং এখনো করছে। সো দি পয়েন্ট আই লাইক টু আর্গিউ ইজ দ্যাট দি ডেমোক্রেটিক রুলার হ্যাভ বিন থ্রোন আউট ফ্রম পাওয়ার অ্যান্ড দি ডিকটেটর অ্যান্ড দি ডিকটেটর হ্যাভ মেইনলি টাইম অ্যান্ড এগেইন রুলড পাকিস্তান অ্যান্ড দে হ্যাভ টেকেন শেল্টার আন্ডার ইসলাম। ইন দ্য নেম অফ ইসলাম দে হ্যাভ ট্রাইড and attempted to legitimize their regime. A sentence that I should have written paro, the dictators from military rulers have attempted time and again to legitimize their regime under the banner of Islam. Bangla translation korle bishoyta danache erokom je ইসলামকে একটা আমরেলা হিসেবে ব্যবহার করা হচ্ছে, তারা করছে সামরিক শাসকরা করছে, কেন করছে না শাসন ব্যবস্থাকে একটা বৈধতার ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা, ঠিক আছে, যে ইসলামের নাম দিয়ে তারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে এবং সেটাকে একটা বৈধ শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বলে দিচ্ছে। এটা গেল একটা নেক্সট ইম্পর্টেন্ট ডাইমেনশন পাকিস্তানের, যে কেন ইসলামিক এক্সট্রিমিজম ইন সাউথ এশিয়া ইজ সো ডেঞ্জারাস অ্যান্ড ডিস্ট্রাকটিভ, দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রিজন। তাহলে এই যে পয়েন্ট আমরা আলোচনা করছি যে দক্ষিণ এশিয়াতে ইসলামিক চরমপন্থার প্রসার ঘটছে, প্রভাব প্রতিপত্তি বিস্তৃত হচ্ছে এবং সেখানে মূলত সামরিক শাসকরা এই ইসলামিক এক্সট্রিমিজমের প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাও দি কোয়েশ্চেন ইজ কিভাবে সামরিক শাসকরা ইসলামকে ব্যবহার করছে, বা ইসলামিক শাসকরা বা মিলিটারি সামরিক শাসকরা ইসলামকে ব্যবহার করছে এইভাবে যে তারা ইসলামীয় ধর্মগুরু বা ইসলামের যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, যেখানে প্রতিষ্ঠিত যে মাদ্রাসা গুলো সেখানে যে শিক্ষা দেওয়া হয় সেখানে ধর্মীয় শিক্ষার উপর তাদের বেশি গুরুত্ব দিচ্ছে, যাদের যাতে মানুষকে সাধারণ উন্নয়ন থেকে, গণতান্ত্রিক ব্যবস্থা থেকে বা উন্নত ব্যবস্থা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা যায়, সুতরাং ধর্মের উপরে বেশি গুরুত্ব দেওয়া। তো ইন পাকিস্তান যে ডেমোক্রেটিক রুলার দে হ্যাভ রুলড ফর এ ভেরি শর্ট টাইম অ্যান্ড অ্যাজ অলরেডি স্টেটেড that Pakistan has been ruled by the military rulers. And military rulers have been largely dependent on Islam to legitimize their regime. And in the process, what has happened is they have promoted madrasas. They have used madrasas for the promotion of or the purpose of religious training. সুতরাং যে মাদ্রাসাগুলো, হাজার হাজার মাদ্রাসাগুলো রয়েছে পাকিস্তানে, সেগুলোকে তারা ধর্মের প্রচারের একটা মূল উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে ওই মাদ্রাসাগুলো। অথচ সাধারণ অর্থে আমরা দেখেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু ধর্মের প্রচার কি করে বা শুধু ধর্মকে নিয়ে কি পড়াশোনা করে না, এখানে সারা বিশ্বের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিস্থিতি সমস্ত বিষয় নিয়ে, বিজ্ঞান প্রযুক্তি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু মাদ্রাসাগুলোতে পুরো থেকে শেষ পর্যন্ত মূলত ধর্মীয় আচার ব্যবহার আচরণ এবং এই ধরনের শিক্ষা মানুষকে উদ্বুদ্ধ করা এই বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা দক্ষিণ এশিয়ায় ইসলামিক এক্সট্রিমিজমের নতুন একটা পুরনো ডাইমেনশন আছে, একটা দিক রয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ যে কেন ইসলামিক এক্সট্রিমিজম দক্ষিণ এশিয়াতে এত ব্যাপক ভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে। সেটা হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে এই শিয়া এবং সুন্নি এই বিভাজনটা কিন্তু খুব তীব্র, খুব প্রকট। দি ডিভিশন উইদিন ইসলাম আন্ডার দি ব্যানার অফ শিয়ার্স অ্যান্ড সুন্নিস আর ভেরি স্টার্ক, ভেরি শার্প। এবং এই শিয়া সম্প্রদায় এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে সবসময় একটা তাদের প্রভাব প্রতিপত্তি বা কর্তৃত্ব বিস্তারকে কেন্দ্র করে একটা সংঘাতের পরিস্থিতি, সংঘাতের আবহ কিন্তু পাকিস্তানে বহু সময় ধরে তৈরি হয়েছে। তার প্রভাব দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্র এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলেও পড়েছে। এখন এই শিয়া সুন্নিদের মধ্যে যে সংঘাত, এই সংঘাতের ফলে বাইরের শক্তি, বিদেশি শক্তি, বিদেশি রাষ্ট্র, তারাও কিন্তু এটাকে তাদের স্বার্থে কাজে লাগাচ্ছে। সেটা হচ্ছে যে পৃথিবীতে সব রাষ্ট্র তো, মানে যারা মুসলিম রাষ্ট্র তারা সবাই শিয়া সম্প্রদায়ভুক্ত নয়, আবার সব রাষ্ট্রগুলো সুন্নি সম্প্রদায়ভুক্ত নয়। সুতরাং যেমন মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র শিয়া সম্প্রদায়ভুক্ত, কিছু রাষ্ট্র সুন্নি সম্প্রদায়ভুক্ত। এইবার এই যে রাষ্ট্রগুলো যারা যেখানে শিয়া মেজরিটি রয়েছে, শিয়া ডমিনেশন রয়েছে, তারা পাকিস্তানের শিয়া সম্প্রদায়কে আর্থিক এবং নানান ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে যাতে পাকিস্তানে এই শিয়া সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তি বিস্তৃত হয়। ঠিক একইভাবে সুন্নি সম্প্রদায় যে সমস্ত রাষ্ট্রে বিশেষ করে মিডিয়াতে মেজরিটি রয়েছে, সেখানে তারা এই পাকিস্তানের সুন্নি সম্প্রদায়কে অর্থনৈতিক সাহায্য দিচ্ছে এবং নানান ধরনের সাহায্য সহযোগিতা করছে যাতে সুন্নি সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তি সেখানে বিস্তৃত হয়। তো দি ফান্ডামেন্টাল প্রবলেম অর দ্য ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ সাউথ এশিয়া হ্যাজ বিন ফেসিং টুডে ইজ দি ডিভিশন আন্ডার ইসলাম বিটুইন শিয়াস এন্ড সুন্নিস। শিয়াস এন্ড সুন্নিস বোথ দিজ কমিউনিটিজ দে হ্যাভ বিন এটিং অ্যান্ড সিকিং এক্সটার্নাল সাপোর্ট, particularly in most of the Muslim countries, either they are dominated by Shia or they are dominated by Sunni. As a result, what happens is that Shia-dominated states, they sponsor, they provide economic assistance and technological assistance to Pakistan Shia community. Similarly, the Sunni-dominated states from Middle East, they provide technical assistance, financial assistance to the madrasas in Pakistan, particularly those madrasas which are dominated by Sunnis. And this is also the Islamic extremism in South Asia, which I got into on a joti. It has a good sahaja shanshe te aktabar dhikukla te alashana kara shambhat noy. Karun eir roots ta on a purono roye te. Ebon eir religious যে ডাইমেনশন গুলো রয়েছে সেগুলো অত্যন্ত জটিল, এবং এই প্রবলেমটা আরো বেশি জটিল থেকে জটিলতম হচ্ছে বিকজ অফ এক্সটার্নাল ইন্টারভেনশন, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। বিদেশি শক্তির যখন পাকিস্তানে মদত দেওয়া শুরু করছে এই শিয়া সম্প্রদায় বা সুন্নি সম্প্রদায়কে এবং অর্থনৈতিক সাহায্য দিচ্ছে মাদ্রাসাগুলোকে পড়াশোনা করবার জন্য এবং তারটা বিশেষ ধর্ম এবং তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে শিক্ষায় শিক্ষিত করে তোলবার জন্য, যার ফলে শিয়া সুন্নিদের যে বিভাজন সেটা আরো বেশি তীব্র বা ব্যাপক আকার ধারণ করছে। সুতরাং সব মিলিয়ে আমরা এই দক্ষিণ এশিয়ায় চরমপন্থার বিস্তারের ক্ষেত্রে তিনটে বিষয়কে আমরা তাহলে গুরুত্ব দিলাম, বা ইসলামিক এক্সট্রিমিজমটাকে বোঝার জন্য তিনটে বিষয়ের উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। বেসিক্যালি উই আর ফোকাসিং অন থ্রি ইম্পর্টেন্ট ডাইমেনশন, দেয়ার আর মেনি আদার ডাইমেনশন, কিন্তু মূলত আমরা আমাদের আলোচনাটাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখার জন্য তিনটে বিষয়ের উপরে গুরুত্ব দিলাম। একটা বিষয় হচ্ছে যে হিস্টোরিক্যাল রুটস, ঐতিহাসিক দিক থেকে যে স্বাধীনতা সংগ্রামের সময় থেকে ভারত তোমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের যে বিভাজন তৈরি হচ্ছে, যে ডিফারেন্সেস তৈরি হচ্ছে, সেখান থেকে একটা রিলিজিয়াস কনফ্লিক্টের একটা পরিবেশ তৈরি হচ্ছে। তো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ উইথ রিগার্ড টু Kashmir, the conflict between India and Pakistan that has been aggravating, that leads to the rise, growth and spread of Islamic extremism in South Asia and across the globe. And third is the dimension, the role of external powers, role of external states, involvement of external powers in the internal affairs of Pakistan. Pakistan-er obhyontorin byapare bideshi shokti gulo prottokkhobhabe madad kore proporcional dite prottokkhobhabe madad dite kibhabe madad dite jeta bollam je tara arthonoitik sahajjo dite tara technical assistance dite tader dharmogurura sekhane aske madrasa gulote shiksha dite tader poton kore er phole shiar shonge shongsodar moddhe bibhajonta bachche ebong তার সঙ্গে সঙ্গে জঙ্গি সংগঠন গুলো এই মাদ্রাসা গুলোকে কাজে লাগাচ্ছে, সব মাদ্রাসা গুলোকে নয়, কিছু সিলেক্টেড মাদ্রাসা গুলোকে জঙ্গি সংগঠন যারা তারা এই মাদ্রাসা গুলোকে কাজে লাগাচ্ছে। কেন না জঙ্গি সংগঠনের সঙ্গে যে বা যারা যুক্ত, যেমন আল কায়দা একটা জঙ্গি সংগঠন, এরকম প্রচুর আমি যে মেটেরিয়ালটা তোমাদের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেছি সেখানে দেখবে অনেকগুলো জঙ্গি সংগঠন রয়েছে যারা পৃথিবীতে উগ্রপন্থার বিস্তার, প্রভাব বিস্তার করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আল কায়দা হচ্ছে তাদের মধ্যে একটা। এখন সমস্যা বা জটিলতা হচ্ছে যে এইখানেই যে এই জঙ্গি সংগঠন গুলো মাদ্রাসাতে কাজে লাগে। মাদ্রাসা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা তো একটা পবিত্র প্রতিষ্ঠানের জায়গা, সুতরাং সেটা কখনোই এই এক্সট্রিমিস্ট কাজের জন্য, চরমপন্থার প্রসারের জন্য বা উগ্রপন্থার প্রসারের জন্য ব্যবহার করাটা উচিত নয়। কিন্তু বাস্তবে আমরা দেখছি যে পাকিস্তানের মাটিতে যে মাদ্রাসাগুলো রয়েছে, যে সেখানে একাধিক মাদ্রাসাতে তোমার এই জঙ্গি কার্যকলাপগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং ট্রেনিং দেওয়ার ফলে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে এই মাদ্রাসার ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা তারা যুক্ত হচ্ছে এবং তাদেরকে মোটিভেট করা হচ্ছে পৃথিবীতে উগ্রপন্থার প্রসার ঘটাবার জন্য। সুতরাং সব মিলিয়ে এই হচ্ছে দক্ষিণ এশিয়ায় ইসলামিক এক্সট্রিমিজমের যে একাধিক ডাইমেনশন রয়েছে তার মধ্যে মূল বিষয়টা। এখন আলোচনা শেষে একটা কথা বলি, বিফোর উই এন্ড আপ আই মাস্ট টেল ইউ ওয়ান থিং, that we are discussing Islamic extremism in South Asia, but mainly we are focusing on Pakistan. Why? এমন একটা প্রশ্ন তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে আসাটা খুব স্বাভাবিক। আমরা তো আলোচনার বিষয়টাকে স্যার পড়াতে শুরু করেছিলেন ইসলামিক এক্সট্রিমিজম ইন সাউথ এশিয়া, ইসলামীয় চরমপন্থার দক্ষিণ এশিয়াতে, কিন্তু আলোচনার মূল কেন্দ্রটা হচ্ছে পাকিস্তান। এটা কেন? আশা করি আলোচনা, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এখন বুঝতে পারছো যে কেন পাকিস্তান একটা কেন্দ্র হিসেবে, আবার সংক্ষেপে বলতে গেলে যে সেখানে সামরিক শাসকরা বিভিন্ন সময়ে তাদের ক্ষমতায় টিকে থাকবার জন্য, তাদের রেজিমকে লেজিটিমাইজ করবার জন্য তারা ধর্মকে তাদের কাজে লাগিয়েছে। আর ধর্ম এই বিষয়টা আরো জটিল হয়েছে কেন, যেটা বললাম শিয়া এবং সুন্নিদের মধ্যে বিরোধ, এবং সেই বিরোধের সুযোগ নিয়ে বিদেশি শক্তি রাষ্ট্রগুলো ইরাক, ইরান, সৌদি আরব প্রচুর পরিমাণে অর্থ, আমি যে মেটেরিয়ালটা তোমাদের দিচ্ছি সেখানেও পাবে, এবং গুগলে তোমরা যদি সার্চ করে দেখো তাহলে দেখবে যে ধর্মীয় সংগঠনগুলো এই ইরাক, ইরান, সৌদি আরব এই সমস্ত রাষ্ট্রগুলো থেকে কত অর্থ এই পাকিস্তানের মাদ্রাসাগুলোতে আসছে। সুতরাং পাকিস্তান ইজ আর দি কোর আলোচনাটা শেষ করছি এই বলেই যে ইসলামিক এক্সট্রিমিজমের ব্যক্তিটা সারা বিশ্ব জুড়ে এবং তার কেন্দ্রটা আছে পাকিস্তান থেকে। একটা সময় আফগানিস্তান থেকেও প্রচুর পরিমাণে এই এক্সট্রিমিস্ট টেন্ডেন্সির প্রভাব প্রসার ঘটেছে, কিন্তু যেটা গতকালকে অন্য টপিক আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করছে, তারপরে প্রচুর মানুষ যখন আফগানিস্তান থেকে পাকিস্তানে এসে বসতি স্থাপন করছে, তারপর তারা মাদ্রাসায় ট্রেনিং দিচ্ছে বা ট্রেনিং দিচ্ছে, যার ফলে এই কেন্দ্রটা পাকিস্তানে শিফট করছে, আফগানিস্তান থেকে শিফট করে চলে আসছে। আফগানিস্তানে যে নেই তা কিন্তু প্রচুর আছে, কিন্তু কম্পারেটিভলি তুলনামূলক ভাবে পাকিস্তানে এক্সট্রিমিজমের প্রভাব, প্রতিপত্তি, প্রসার, ব্যক্তি এটা অনেক বেশি, এবং সেখানকার সরকারের পক্ষে এই ব্যক্তিটাকে নিয়ন্ত্রণে রাখা খুব মুশকিল, কারণ সেখানে স্থায়ীভাবে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় টিকে থাকতে পারছে না। So finally, I will conclude by saying that as long as Pakistan is governed, run, and ruled by democratic and non-democratic elements, this problem will continue to stay and continue to grow further. So therefore, what is essential, what is the utmost need of the hour is restoration of full-fledged democracy in Pakistan. এটা আশা করতে পারি আমরা যে ভবিষ্যতে যদি এই সমস্যাকে সমাধান করতে হয়, এক্সপেরিমেন্ট প্রসারটাকে আটকাতে হয়, তাহলে প্রি কন্ডিশন পূর্ব শর্ত হিসেবে আমাদেরকে সব থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থার ভিতটাকে শক্তিশালী করতে হবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে এবং যে সমস্ত মাদ্রাসাগুলো, যে সমস্ত প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে এই জঙ্গি কার্যকলাপ এগুলোকে প্রমোট করবার জন্য সেগুলোকে বন্ধ করা, এবং সেইটা তখনই সম্ভব হবে যখন একটা স্থায়ী গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকবে। যদি সামরিক শাসকরা ক্ষমতায় থাকে তাহলে সমস্যা হচ্ছে যে তারা তাদের শাসন ব্যবস্থাটাকে শক্তিশালী করবার জন্য এই কাজগুলোর সঙ্গে সবসময় জড়িত আছে, ভবিষ্যতে থাকবে এবং ভবিষ্যতে আরো সমস্যাটা জটিল থেকে জটিলতম হবে। ঠিক আছে, আমি আলোচনা তো এখানেই শেষ করলাম, আর তোমাদের মেটেরিয়ালটা আমি পাঠিয়ে দিয়েছি, এটা পড়বে। তারপরে যদি কোনো চান্স থাকে বা সুযোগ হয় যে ইউনিভার্সিটিতে খুঁজছে কয়েক দিয়ার ক্লাস হচ্ছে, তাহলে আমি একটা ক্লাসে যদি পাই তোমাদের আরো কিছু মেটেরিয়াল আমি সেখান থেকে দিতে পারবো। সেই মেটেরিয়াল গুলো বিকেলে পড়লে আমি আজকে যে আলোচনাগুলো খুব সংক্ষেপে করলাম এবং সেগুলোকে নিজের মতন করে বুঝতে পারবো, এবং আশা করি তোমাদের আমি এই সীমিত রিসোর্স এর মধ্যে বোঝাতে সমর্থ হই। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবারে আমি চাইবো যে তোমরা অন্যদিন যেরকম করো দু একটা প্রশ্ন বা দু একজনের মত আমরা শুনতে চাইছি যে তোমরা কতটা